चैतन्यं प्रभो नित्यानन्दं सुवासति गौरभक्तवृन्दम्।
नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमाचार्य पादाय निताय कृपा प्रदायने गौर कथा धाम दाय नगर ग्राम तारिने। नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात देश तारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिंधु उभय वच पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। श्री चैतन्य चरितामृत ग्रंथ अध्ययनेर प्रारंभे हमें आमार परमाराध्य गुरुदेव उन विष्णुपाद अष्टोत्तर शत श्रीमद जयपत गोस्वामी शिल गुरु महाराज जिनी इस्कन प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा स्मूर्ति शिल अभय चरण अरविंद भक्तिवादन स्वामी प्रभुपादेर अन्यतम कृपाधन्य एवं इस्कन नाम हट्टेर विश्व प्रचारक मंत्री तार श्री पादपद में दंडवत प्रणति निवेदन करे तार रहित की कृपा और आशीर्वाद प्रार्थना करछि। एवं आमार परमाराध्य परम गुरुदेव इस्कन प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा स्मृति शिल अभय चरण अरविंद भक्तिवेदांत स्वामी प्रभुपादेश चरणे दंडवत प्रणति निवेदन करे तार रहित की कृपा और आशीर्वाद प्रार्थना करछि। एवं उपस्थित सकल चरणे प्रणाम निवेदन करे सकलेर अहितुक आशीर्वाद प्रार्थना करछि। हरे कृष्ण। आज के हमरा चैतन्य चरितामृत मध्य लीला पंचदश अध्याय सार्वम भट्टाचार्य गृहे श्री चैतन्य महाप्रभुर प्रसाद सेवा विषय वस्तुर 163 श्लोक थेके अध्ययन करब। यत शनि महाप्रभुर चित्त द्रविला अश्रु कंप स्वर भंगे कहिते लागिला तुमार विचित्र नहे तुमी साक्षात प्रह्लाद तुमार उपरे कृष्णेर संपूर्ण प्रसाद। वासुदेव दत्तेर अनुरोध शुने श्री चैतन्य महाप्रभु हृदय द्रवीभूत हल। तार दो चक दिए अश्रु झरे पड़ते लागल तार श्रीअंग कंपित हल। भग्न स्वरे बोलते लागलें तुमार पक्षे एमन कथा बला विचित्र नय केनना तुमि साक्षात प्रह्लाद तुमार उपर श्रीकृष्ण सम्पूर्ण कृपा रयेछे। कृष्ण से ही सत्य करे जेई मागे भृत्य भृत्य बांछा पूर्ति बिनु नाही अन्य कृत्य। तार भक्त तार काछे जा चाय श्रीकृष्ण ताई ताके देन तार सेवकेर बांछा पूर्ति छाड़ा आर अन्य किछु करणीय नहीं। ब्रह्मांड जीवेर तुमि बांछिले निस्तार बिना पाप भोगे हबे सबार उधार। तुमि ब्रह्मांडे समस्त जीवेर निस्तारेर बासना करेछो तादेर सकलेरी उधार हबे एवं सेजन्य तुमाके तादेर पाप भोग करते हबे ना। असमर्थ नहे कृष्ण धरे सर्वबल तुमाके बा केने भुंजाइबे पाप फल। श्रीकृष्ण असमर्थ नन तिनि सर्वशक्तिमान কেন তিনি তোমাকে অন্য সমস্ত জীবের পাপের ফল ভোগ করাবেন। তুমি যার হিত বাঞ্ছা সে হইল বৈষ্ণব বৈষ্ণবের পাপ কৃষ্ণ দূর করে সব। তুমি যাদের হিত আকাঙ্ক্ষা করেছ তারা সকলেই বৈষ্ণব হয়েছেন এবং শ্রীকৃষ্ণ বৈষ্ণবের সমস্ত পাপ দূর করেন। শিল প্রভুপাদ তাৎপর্য উল্লেখ করেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে বাসুদেব দত্তকে বলেছেন যে যেহেতু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান তাই তিনি অনায়াসে সমস্ত বদ্ধজীবকে তাদের জড়ভোগ বাসনা থেকে মুক্ত করতে পারেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে বলেছিলেন, তুমি যখন সমদৃষ্টি সম্পন্ন হয়ে উচ্চাবচ্চ সমস্ত জীবের হয়ে তাদের মঙ্গল প্রার্থনা করলে, তখন তোমার প্রার্থনা অনুসারে পাপ ভোগ ব্যতীতই সকলে উদ্ধার লাভ করবে। তার বিনিময়ে তোমাকে তাদের জন্য পাপফল ভোগ করতে হবে না। তুমি যাদের মঙ্গল বাসনা করবে তারাই বৈষ্ণব হবেন, এবং শ্রীকৃষ্ণ বৈষ্ণবকে তার পূর্বকৃত পাপ কর্মফল থেকে মুক্ত করেন। ভগবদ্গীতাতেও 18:66 শ্লোকে শ্রীকৃষ্ণ সে প্রতিজ্ঞা করেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মুখ্যইষ্যামি মা শুচ। সর্বধর্ম পরিত্যাগ করে তুমি কেবল আমার শরণাগত হও, তাহলে আমি তোমাকে তোমার সমস্ত পাপ থেকে মুক্ত করব। সেই জন্য কোনো চিন্তা করো না। কেউ যখন সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের শরণাগত হন, তিনি তখন বৈষ্ণব হন। ভগবদ্গীতার এই শ্লোকে শ্রীকৃষ্ণ তার ভক্তকে সমস্ত পাপ থেকে মুক্ত করার প্রতিজ্ঞা করেছেন। সর্বতভাবে শরণাগত বৈষ্ণব যে সম্পূর্ণরূপে জড় জগতের প্রভাব থেকে মুক্ত, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। অর্থাৎ তিনি তার পূর্বকৃত পাপ ও পুণ্য কর্মের ফল ভোগ করেন না। পাপ থেকে মুক্ত না হলে বৈষ্ণব হওয়া যায় না। অর্থাৎ কেউ যদি বৈষ্ণব হন, তাহলে অবশ্যই তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন। পদ্মপুরাণে বলা হয়েছে, অপ্রারব্ধ ফলং পাপম কুটং বীজং ফলোন্মুখম ক্রমেণৈব প্রলীয়েত বিষ্ণুভক্তি রতাত্মনম। অপ্রারব্ধ পাপের বিভিন্ন স্তর রয়েছে। কোট, যে পাপকর্মের ফল প্রায় নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। বীজ, যে পাপের ফল বীজ অবস্থায় রয়েছে। এবং ফলোন্মুখ, যে পাপের ফল ফলপ্রসূ হতে চলেছে। কেউ যখন ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হন, তখন তার সর্বপ্রকার পাপের ফল সম্পূর্ণরূপে বিনষ্ট হয়। যত ইন্দ্র গোপম অথবা ইন্দ্র অহো সকর্ম বন্ধানুরূপ ফলভাজন মাতনোতি কর্মাণি নির্দহতি কিন্তু চ ভক্তিভাজম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। যিনি ইন্দ্রগোপ কীট থেকে আরম্ভ করে দেবরাজ ইন্দ্র পর্যন্ত সমস্ত জীবদের কর্ম অনুসারে ফল ভোগ করান, কিন্তু যিনি তার ভক্তদের সমস্ত কর্মই বিনাশ করেন, আহা, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। ব্রহ্মসংহিতার 5 54 শ্লোক থেকে উদ্ধৃত। তোমার ইচ্ছা মাত্রে হবে ব্রহ্মাণ্ড মোচন সর্বমুক্ত করিতে কৃষ্ণের নাহি কিছু শ্রম। তোমার ইচ্ছা অনুসারে ব্রহ্মাণ্ডের সমস্ত জীবের ভববন্ধন মোচন হবে। সমস্ত জীবদের মুক্ত করতে কৃষ্ণের একটু পরিশ্রম হবে না। এক উড়ুম্বুর বৃক্ষে লাগে কোটি ফলে কোটি যে ব্রহ্মাণ্ড ভাসে বিরজার জলে। উড়ুম্বর গাছে যেমন কোটি কোটি ফল ফলে, তেমনি কোটি কোটি ব্রহ্মাণ্ড বিরজার জলে ভাসছে। জড় জগৎ এবং চিত জগতের মাঝে বিরজা নদী, তার পরপারে জ্যোতির্ময় ব্রহ্ম ধামের দ্বারা মণ্ডিত সবিশেষ বৈকুণ্ঠ ধাম, এবং অপর পারে জড় জগৎ। বিরজা নদীর এই পারে কারণ সমুদ্রে অসংখ্য জড় ব্রহ্মাণ্ড ভাসমান। প্রাকৃত জগতে ত্রিগুণ বর্তমান, এবং বিরজা নদীতে প্রকৃতির তিনটি গুণের সাম্য অবস্থা বিরাজমান। তার এক ফল পড়ি যদি নষ্ট হয়, তথাপি বৃক্ষ নাহি জানে নিজ অপচয়। উড়ুম্বর বৃক্ষ লক্ষ লক্ষ ফলে পূর্ণ, এবং তার একটি ফল যদি নষ্ট হয়ে যায়, তাহলে সে বৃক্ষ অপচয় অনুভব করে না। তৈছে এক ব্রহ্মাণ্ড যদি মুক্ত হয়, তবু অল্প হানি কৃষ্ণের মনে নাহি লয়। তেমনি সমস্ত জীব মুক্ত হয়ে যাওয়ার ফলে যদি একটি ব্রহ্মাণ্ড শূন্য হয়ে যায় তাহলে শ্রীকৃষ্ণের তা কোনো গুরুত্ব দেন না। অনন্ত ঐশ্বর্য কৃষ্ণের বৈকুণ্ঠাদি ধাম, তার গড় খাই কারণাব্ধি যার নাম। শ্রীকৃষ্ণের বৈকুণ্ঠাদি ধাম অনন্ত ঐশ্বর্যে পূর্ণ এবং কারণ সমুদ্র সেই বৈকুণ্ঠ লোকের চারপাশ বেষ্টনকারী জল সদৃশ। তাতে ভাসে মায়া লইয়া অনন্ত ব্রহ্মাণ্ড, গড় খাইতে ভাসে যেন রাই পূর্ণ ভাণ্ড। অনন্ত ব্রহ্মাণ্ড সমন্বিত মায়া সেই কারণ সমুদ্রের জলে ভাসে, যেন সেই গড় খায়ের জলে সরিষাপূর্ণ একটি পাত্র ভাসছে। তার এক রাই না সে হানি নাহি মানি, ওইছে এক অন্ড না সে কৃষ্ণের নাহি হানি। সেই লক্ষ লক্ষ সরষা দানা থেকে যদি একটি সরষা দানা নষ্ট হয়ে যায় তাহলে সেটিকে কোনো ক্ষতি বলে মনে হয় না। ঠিক তেমনি একটি ব্রহ্মাণ্ড নষ্ট হয়ে গেলে শ্রীকৃষ্ণ তাকে ক্ষতি বলে মনে করেন না। সব ব্রহ্মাণ্ড সহ যদি মায়ার হয় ক্ষয়, তথাপি না মানে কৃষ্ণ কিছু অপচয়। একটি ব্রহ্মাণ্ডের কি কথা, সবকটি ব্রহ্মাণ্ড সহ যদি মায়ারও ক্ষয় হয়ে যায় তাহলেও শ্রীকৃষ্ণ তাকে ক্ষতি বলে মনে করেন না। কোটি কামধেনুপতির ছাগি জয়ছে মরে, ষড়ৈশ্বর্যপতি কৃষ্ণের মায়া কি করে। যিনি কোটি কোটি কামধেনুর অধিকারী, তার যদি একটি ছাগল মরে যায় তাহলে যেমন তার কাছে সেই ক্ষতি কোনো ক্ষতি নয়, তেমনি যদি ষড়ৈশ্বর্যের অধীশ্বর শ্রীকৃষ্ণের সমগ্র মায়াশক্তি বিনাশপ্রাপ্ত হয় তবে তিনি কি ক্ষতিগ্রস্ত হন। প্রভুপাদ উল্লেখ করেছেন 171 থেকে 179 শ্লোকের অর্থ বিশ্লেষণ করে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে এই শ্লোকগুলির শব্দার্থ অত্যন্ত সরল হলেও তার ভাবার্থ অত্যন্ত কঠিন। জীব যখন কৃষ্ণ বহির্মুখ হয়ে মায়ার বন্ধনে পড়ে তখন মায়া অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করে। সেই সমস্ত জীবদের কৃষ্ণ বৈমুখ্যের ফলস্বরূপ কর্ম ভোগ করান। কর্মফল ভোগ করতে অত্যন্ত উৎসুক হয়ে বদ্ধ জীব কর্মফল বা ক্রিয়া প্রতিক্রিয়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। কিন্তু বদ্ধ জীব যখন কৃষ্ণ উন্মুখ হন তখন তার পাপ এবং পুণ্য সমস্ত কর্মই সম্পূর্ণরূপে বিনষ্ট হয়। কেবল ভগবত ভক্ত হবার ফলে সমস্ত কর্মফল থেকে মুক্ত হওয়া যায়। তেমনি ভগবত ভক্তের ইচ্ছার ফলে বদ্ধ জীব কর্মফলের বন্ধন থেকে মুক্ত হয়। এইভাবে সকলে যদি মুক্ত হয়ে যায় তাহলে কেউ মনে করতে পারে যে ভক্তের ইচ্ছায় ব্রহ্মাণ্ড থাকবে বা থাকবে না? তা যদি হয় তাহলে শ্রীকৃষ্ণের জগৎ কিভাবে নিয়মিত হতে পারে? চরমে অবশ্য সব কিছুই পরমেশ্বর ভগবানের ইচ্ছা, যিনি ইচ্ছা করলে সমগ্র জড় সৃষ্টি ধ্বংস করে ফেলতে পারেন এবং তাতে তার কোনো ক্ষতি হয় না। কোটি কোটি কামধেনুর যিনি অধিকারী, তিনি একটি ছাগল হারালে সেটিকে কোনো ক্ষতি বলেই মনে করেন না। তেমনি শ্রীকৃষ্ণ জড় এবং চেতন উভয় জগতেরই অধীশ্বর। সেই চিজ্জগৎ ত্রিপাদ, সেই চিজ্জগতের ছায়ারু মায়ার অধিকৃত এই জড় জগৎ একপাত মায়াস্বরূপ শক্তির ছায়া মাত্র। অতএব কোটি কামধেনুর অধিকারী শ্রীকৃষ্ণের কাছে একটি ছাগি মাত্র। শুদ্ধ ভক্তের ইচ্ছাক্রমে যদি একটি মায়িক ব্রহ্মাণ্ডের উদ্ধার হয়ে যায় তাতে শ্রীকৃষ্ণের ক্ষতি উপলব্ধ হয় না। জয় 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 জামজিত দুষ গৃভীত গুণাম তমসি যদাত্মনা সমবরুদ্ধ সমস্ত ভগহ অগজগদুক সাম খিল সত্যবেবুধকতে কচিদ জয়াত্মনা চ চরতু অনুচরে নিগম। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, হে অজিত, হে সর্বশক্তিমান, দয়া করে তুমি সেই চরাচর মায়াকে বিনষ্ট করে তোমার অন্তরঙ্গ শক্তির মহিমা প্রকাশ করো। মায়ার প্রভাবে জীব অসত্যকে সত্য বলে মনে করে এক ভয়ঙ্কর অবস্থার পতিত হয়েছে। হে ভগবান, দয়া করে তুমি তোমার মহিমা প্রদর্শন করো। তুমি অনায়াসে তা করতে পারো, কেননা তোমার অন্তরঙ্গা শক্তি বহিরঙ্গা মায়ার শক্তি থেকে অনেক অনেক গুণ শ্রেয় এবং তুমি সমগ্র ঐশ্বর্যের আধার। তুমি চিজ্জগতে তোমার আত্মশক্তি দ্বারা লীলাবিলাস করো এবং কোনো কারণবশত তোমার ছায়া শক্তি মায়ার প্রতি দৃষ্টিপাত করে তার দ্বারা সৃষ্টি আদি লীলাবিলাস করো। বেদ তোমার এই দুই প্রকার লীলাই বর্ণনা করে। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধের ৮৭ অধ্যায়ের ১৪ নম্বর থেকে উদ্ধৃত। এটি মূর্তিমান বেদ বা শ্রুতিগণ কর্তৃক ভগবানের স্তব। পরমেশ্বর ভগবানের তিন প্রকার শক্তি অন্তরঙ্গা বহিরঙ্গা এবং তটস্থা। বদ্ধজীব যখন ভগবত বিস্মৃতির ফলে অধবতিত হয় তখন ভগবানের বহিরঙ্গা শক্তি এই জড়জগৎ সৃষ্টি করে, সে সমত জীবদের সেখানে আটকে রেখে দণ্ডদান করেন। জড়া প্রকৃতির তিনটি গুণ জীবদের নিরন্তর ভয়ে ভীত করে রাখে। ভয়ম দ্বিতীয় অভিনিবেশত বহিরঙ্গা শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়ে বদ্ধজীব সর্বদা ভয়ে ভীত থাকে। তাই বদ্ধজীবের কর্তব্য সর্বদা পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করা, যেন তিনি বহিরঙ্গা মায়াশক্তিকে পরাভূত করেন, যাতে মায়া আর চরাচর জীবদের বন্ধনকারী শক্তি আর প্রকাশ করতে না পারে। এভাবেই প্রার্থনার দ্বারা নিরন্তর ভগবানের সঙ্গে থাকার যোগ্যতা লাভ করা যাবে এবং ভগবত ধামে পরমেশ্বর ভগবানের কাছে প্রত্যাবর্তনের বাসনা পূর্ণ হবে। এই মত সর্বভক্তের কহি সব গুণ, সবারে বিদায় দিল করিয়া লিঙ্গন। এভাবে সমস্ত ভক্তদের গুণ বর্ণনা করে তাদের সকলকে আলিঙ্গন করে শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের বিদায় দিলেন। প্রভুর বিচ্ছেদে ভক্ত করে নরুদন, ভক্তের বিচ্ছেদে প্রভুর বিষণ্ণ হইল মন। শ্রী চৈতন্য মহাপ্রভুর আসন্ন বিচ্ছেদে ভক্তরা রোদন করতে লাগলেন এবং ভক্তের বিচ্ছেদে মহাপ্রভু মন বিষণ্ণ হল। গদাধর পণ্ডিত রহিল প্রভুর পাশে, যমেশ্বরে প্রভু যারে করাইলা বাসে। গদাধর পণ্ডিত শ্রী চৈতন্য মহাপ্রভু সঙ্গে রইলেন এবং মহাপ্রভু তাকে যমেশ্বরে থাকবার ব্যবস্থা করে দিলেন। যমেশ্বর জগন্নাথ মন্দিরের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। গদাধর পণ্ডিত সেখানে থাকতেন এবং সেখানে বালুকা বেলায় যমেশ্বর টোটা নামে এক ছোট উদ্যান ছিল। পুরী গোসাই জগদানন্দ স্বরূপ দামোদর, দামোদর পণ্ডিত আর গোবিন্দ কাশীশ্বর। এই সব সঙ্গে প্রভু বৈশে নীলা চলে, জগন্নাথ দর্শন নিত্য করে প্রাতকালে। পরমানন্দ পুরী জগদানন্দ স্বরূপ দামোদর, দামোদর পণ্ডিত, গোবিন্দ এবং কাশীশ্বর এদের নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু নীলাচলে রইলেন। মহাপ্রভু প্রতিদিন সকালে শ্রী শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতেন। প্রভু পাশ আসি সার্বভৌম একদিন, জোড় হাত করি কিছু কইল নিবেদন। এবে সব বৈষ্ণব গৌড় দেশে চলি গেল, এবে প্রভুর নিমন্ত্রণে অবসর হইল। এবে মোর ঘরে ভিক্ষা করহ মাস ভরি, প্রভু কহে ধর্ম নহে করিতে না পারি। একদিন সার্বভৌম ভট্টাচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে এসে হাত জোড় করে অনুরোধ করলেন, সমস্ত বৈষ্ণবেরা এখন গৌড় দেশে ফিরে গেছেন, এখন আপনি আমার গৃহে নিমন্ত্রণ গ্রহণ করুন, এখন এক মাস আপনি আমার ঘরে ভিক্ষা গ্রহণ করুন। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তাকে বললেন, তা সম্ভব নয়, কেননা তা সন্ন্যাসীর ধর্ম বিরুদ্ধ। সার্বভৌম কহে ভিক্ষা করহ বিশদিন, প্রভু কহে এহ নহে যতি ধর্ম চিহ্ন। সার্বভৌম ভট্টাচার্য তখন বললেন, দয়া করে অন্তত ২০ দিন আমার ঘরে ভিক্ষা গ্রহণ করুন। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, সেটিও সন্ন্যাসীর ধর্ম নয়। সার্বভৌম কহে পুন দিন পাঁচ দশ, প্রভু কহে তোমার ভিক্ষা এক দিবস। সার্বভৌম ভট্টাচার্য যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে বললেন অন্তত ১৫ দিন তার গৃহে ভিক্ষা গ্রহণ করতে, তখন মহাপ্রভু বললেন, আমি কেবল একদিন তোমার গৃহে ভিক্ষা গ্রহণ করতে পারি, তবে সার্বভৌম প্রভুর চরণে ধরিয়া দশ দিন ভিক্ষা কর কহে বিনীত করিয়া। সার্বভৌম ভট্টাচার্য তখন শ্রী চৈতন্য মহাপ্রভু পায়ে ধরে বিনীত ভাবে অনুরোধ করলেন, অন্তত দশ দিন আমার গৃহে ভিক্ষা গ্রহণ করুন। প্রভু ক্রমে ক্রমে পাঁচ দিন ঘটাইল, পাঁচ দিন তার ভিক্ষা নিয়ম করিল। অবশেষে শ্রী চৈতন্য মহাপ্রভু পাঁচ দিন তার ঘরে ভিক্ষা গ্রহণ করতে সম্মত হলেন। তবে সার্বভৌম করে আর নিবেদন, তোমার সঙ্গে সন্ন্যাসী আছে দশ জন। তখন সার্বভৌম ভট্টাচার্য বললেন, প্রভু তোমার সঙ্গে দশ জন সন্ন্যাসী রয়েছেন, তাৎপর্য সন্ন্যাসীর নিজের জন্য রন্ধন করা উচিত নয়, অথবা ভক্তের গৃহে এক নাগাড়ে অনেক দিন নিমন্ত্রণ গ্রহণ করা উচিত নয়। শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর ভক্তদের প্রতি অত্যন্ত স্নেহ পরায়ণ ছিলেন, কিন্তু তবুও তিনি সার্বভৌম ভট্টাচার্যের গৃহে একসঙ্গে অনেক দিন প্রসাদ গ্রহণ করতে সম্মত হননি। বাৎসল্য হেতু তিনি কেবল পাঁচ দিন তার গৃহে প্রসাদ গ্রহণ করতে সম্মত হয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যে দশজন সন্ন্যাসী ছিলেন তারা হচ্ছেন পরমানন্দপুরী, স্বরূপদামদর, ব্রহ্মানন্দপুরী, ব্রহ্মানন্দ ভারতী, বিষ্ণুপুরী, কেশবপুরী, কৃষ্ণদাসপুরী, নৃসিংহতীর্থ, সুখদানন্দপুরী, সত্যানন্দ ভারতী। পুরী গোসাঁর ভিক্ষা পাঁচ দিন মর ঘরে, পূর্বে আমি কহিয়াছু তোমার গোচরে। সার্বভৌম ভট্টাচার্য তখন বললেন, পুরী গোসাঁকে আমি পাঁচ দিন আমার ঘরে ভিক্ষা গ্রহণ করতে বলেছি, তা তোমার জানা আছে। দামোদর স্বরূপ এই বান্ধব আমার, কভু তোমার সঙ্গে যাবে কভু একেশ্বর। সার্বভৌম ভট্টাচার্য বললেন, দামোদর স্বরূপ আমার অন্তরঙ্গ বন্ধু, সে কখন তোমার সঙ্গে যাবে এবং কখন একলা যাবে। আর অষ্ট সন্ন্যাসীর ভিক্ষা দুই দুই দিবসে, এক এক দিন এক এক জনে পূর্ণ হইল মাসে। আর আটজন সন্ন্যাসী দুই দিন দুদিন করে আমার ঘরে ভিক্ষা গ্রহণ করবেন। এভাবে মাসের সবকটি দিনই সন্ন্যাসীদের নিমন্ত্রণে পূর্ণ হবে। মাসের ত্রিশ দিনের মধ্যে শ্রী চৈতন্য মহাপ্রভু পাঁচ দিন পরমানন্দপুরী, পাঁচ দিন স্বরূপদামদর চার দিন, এবং আটজন সন্ন্যাসী ষোলো দিন, এভাবে ত্রিশ দিন হওয়া এক মাস পূর্ণ হল। বহুত সন্ন্যাসী যদি আইসে একঠাই, সম্মান করিতে নারী অপরাধ পাই। বহু সন্ন্যাসী যদি একসঙ্গে আসেন তাহলে হয়তো তাদের উপযুক্ত সম্মান প্রদর্শন করতে পারবো না, তাহলে আমার তো অপরাধ হবে। তুমি হ নিজ ছায়ে আসিবে মোর ঘরে, কভু সঙ্গে আসিবে ন স্বরূপ দামোদরে। সরি, তুমি হ নিজ ছায়ে আসিবে মোর ঘর, কভু সঙ্গে আসিবে ন স্বরূপ দামোদর। কখন তুমি একলা আমার গৃহে আসবে এবং কখন স্বরূপ দামোদর তোমার সঙ্গে আসবে। প্রভুর ইঙ্গিতে পাইয়া আনন্দিত মন, সেই দিন মহাপ্রভুর কইল নিমন্ত্রণ। এই আয়োজনে শ্রী চৈতন্য মহাপ্রভু সম্মতি লাভ করে সার্বভৌম ভট্টাচার্য অত্যন্ত আনন্দিত হলেন এবং সেই দিনই তাকে তার গৃহে নিমন্ত্রণ করলেন। ষাঠীর মাতা নাম ভট্টাচার্যের গৃহিণী, প্রভুর মহাভক্ত তেহ স্নেহতে জননী। সার্বভৌম ভট্টাচার্যের পত্নী ষাঠীর মাতা নামে পরিচিতি ছিলেন। তিনি ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু একজন মহান ভক্ত এবং তিনি ছিলেন জননী মতো স্নেহময়ী। ঘরে আসি ভট্টাচার্য তারে আজ্ঞা দিল, আনন্দে ষাঠীর মাতা পাক চড়াইল। ঘরে ফিরে এসে সার্বভৌম ভট্টাচার্য তার পত্নীকে আদেশ দিলেন এবং ষাঠীর মাতা তখন মহা আনন্দে রন্ধন করতে শুরু করলেন। ভট্টাচার্যের গৃহে সব দ্রব্য আছে ভরি, যেবা শাক ফল দিক আনাইল আহরি। সার্বভৌম ভট্টাচার্যের গৃহে সব রকমের দ্রব্য সম্ভারে পূর্ণ ছিল এবং যে যে শাক সবজি ফলমূল ইত্যাদির প্রয়োজন ছিল তা তিনি সব কিনে নিয়ে এলেন। আপনি ভট্টাচার্য করে পাকের সব কর্ম ষাঠীর মাতা বিচক্ষণা জানে পাক মর্ম। সারম ভট্টাচার্য স্বয়ং তার স্ত্রীকে রন্ধন কার্যে সাহায্য করতে লাগলেন। তার পত্নী ষাঠীর মাতা ছিলেন অত্যন্ত বিচক্ষণা এবং রন্ধনে অত্যন্ত পারদর্শী। পাকশালার দক্ষিণে দুই ভোগালয়, এক ঘরে শালগ্রামের ভোগ সেবা হয়, আর ঘর মহাপ্রভুর শিক্ষার লাগিয়া নিভৃতে করিয়াছে ভট্ট নূতন করিয়া। রন্ধনশালার দক্ষিণে দুটি ভোগশালা ছিল, তার একটিতে নারায়ণ শিলার ভোগ সেবা হত, অপর ঘরটি সার্বম ভট্টাচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুর ভিক্ষার জন্য নিভৃতে নতুন করে তৈরি করেছিলেন। বৈদিক পন্থার অনুগামীরা নারায়ণের বিগ্রহ শালগ্রাম শিলা পূজা করতেন। ভারতবর্ষে ব্রাহ্মণেরা এখনও গৃহ মধ্যে শালগ্রাম পূজা করেন, বৈশ্য এবং ক্ষত্রিয়রাও শালগ্রাম পূজা করতে পারে, তবে ব্রাহ্মণদের গৃহে শালগ্রাম শিলার পূজা করা অবশ্য কর্তব্য। বাজ্যে এক দ্বার তাঁর প্রভু প্রবেশিতে, পাকশালার এক দ্বার অন্ন পরিবেশিতে। সেই ঘরটিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রবেশের জন্য বাইরের দিকে একটি দ্বার ছিল এবং অন্ন পরিবেশন করার জন্য পাকশালার দিকে একটি দ্বারও ছিল। বত্রিশা আঠিয়া কলার আঙ্গটিয়া পাতে, তিন মান তণ্ডুলের উভারিল ভাতে। বত্রিশা আঠিয়া কলার একটি পুরু পাতায় প্রায় তিন সের চালের অন্ন পরিবেশন করা হয়েছিল। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্য যে রান্না করা হয়েছিল এভাবে তাতে বর্ণনা করা হয়েছে। এই বর্ণনা থেকে অনুমান করা যায় যে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নিজেও রন্ধন এবং পরিবেশন কার্যে অত্যন্ত সুদক্ষ ছিলেন। পীত সুগন্ধি ঘৃতে অন্ন সিক্ত কইল, চারিদিকে পাতে ঘৃত বহিয়া চলিল। তারপর সেই অন্ন পীতবর্ণ সুগন্ধিত ঘৃতে সিক্ত করা হলো এবং সেই কলাপাতার চারিদিকে ঘি গড়িয়ে পড়তে লাগলো। কেয়া পত্র কলা খোলা ডোঙ্গা সারি সারি, চারিদিকে ধরিয়াছে নানা ব্যঞ্জন ভরি। ক্যাপাতা এবং কলার খোলা দিয়ে ডোঙ্গা করানো হয়েছিল এবং সেগুলিতে নানা প্রকার ব্যঞ্জন পরিবেশন করে সারি সারিভাবে পাতের চারিপাশে সাজানো হয়েছিল। দশ প্রকার শাক নিম্ব তিক্ত সূক্ষ্মত ঝোল, মরিচের ঝাল ছানা বড়া বড়ি ঘোল। দশ প্রকার শাক, নিমের পাতার সুক্ত ঝোল, মরিচের ঝাল ছানা বড়া বড়ি ঘোল রন্ধন করা হয়েছিল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম। 210 পর্যন্ত হয়ে গেল।